আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী মুকাররম নূর মুজাসসম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা প্রত্যেক জুমার দিন আমার উম্মতের দরুদ আমার দরবারে উপস্থাপন করা হয়, আর এর মধ্যে যে সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠকারী হবে সে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জিলহজ মাস আমাদের মাঝে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ, আর এই মাস হজের মাস। আশিকানে হজ, আশিকানে রসুলগণ মক্কাতুল মুকাররমার মধ্যে অনেক আগে থেকেই জিলকাদা থেকেই যাওয়া শুরু করেছেন, আর হজের কার্যক্রম শুরু হবে। ইসলামী ভাইয়েরা, হজ মুসলমানদের জন্য একটি অনেক বড় ইবাদত, কেননা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ। কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। মহান রব তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হজের মৌসুমে হজ থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি এ সম্পর্কিত একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হজ থেকে শিক্ষা আমরা কী গ্রহণ করতে পারি, সঙ্গেই থাকুন। যারা হজ করবেন, ভবিষ্যতে করবেন, আমাদের সকলের জন্যই এই অনুষ্ঠানের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি বয়ান, প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ। যারা হজ করতে যাবেন অথবা যাবেন না, আল্লাহ পাক যাবেন না বললে তো এটা হয় না যে আমি যাব না, এটা কিভাবে হয়। প্রত্যেক মুসলমানেরই তামান্না থাকে যে আমি আল্লাহর ঘর কাবাতুল্লাহ শরীফ জিয়ারত করব, হজরে আসওয়াদকে চুমু দিব, আরাফাত যাব, মিনা মুজদালিফায় যাব, শয়তানকে কঙ্কন নিক্ষেপ করব, তাওয়াফ করব। আল্লাহ আল্লাহ। এরপর মদিনাতুল মুনাওয়ারায় যাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করব। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলামী ভাইরা, তো হজ এমন একটি ইবাদত কিতাবে পাওয়া যায়, এই হজ করার জন্য যেমন আপনার অর্থ খরচ হবে তেমনইভাবে শক্তি সামর্থ্যেরও প্রয়োজন রয়েছে। যার শক্তি সামর্থ্য নেই তিনি হজ করতে যাওয়াটা, আর যার শক্তি সামর্থ্য রয়েছে তার হজ করতে যাওয়াটা নিঃসন্দেহে অনেক ডিফারেন্স হয়ে থাকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতেই আসুন আমরা কিছু ভালো নিয়ত করি। নিয়তের গুরুত্ব অনেক রয়েছে, কেননা হাদিসের কারিমার মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। যত ভালো আমরা নিয়ত করব তত সওয়াব বৃদ্ধি পাবে এবং এই ভালো নিয়ত আমাদেরকে জান্নাতে পৌঁছাবে। আর এই পবিত্র হজ থেকে ইখলাস, নিয়ত, এটাও একটা আমাদের জন্য শিক্ষা যে আপনি যখন হজে যাবেন এই হজ থেকে আপনি কী নিয়ে আসবেন, আপনি কী গ্রহণ করবেন। তো এটা যদি আমরা দেখি তাহলে পূর্ববর্তী বুজুর্গানে কেরামগণ দেখা যায় হজের জন্য তারা তাদের মাইন্ড সেট আপ বানাতেন, নিয়ত সহি করতেন, ইখলাস নিয়ে আসতেন। এই ইখলাস নিয়ত যদি আমার এই হজের মধ্যে না থাকে এবং এ থেকে আমি শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে পুরো সফরই যেন আমার বেকার না হয়ে যায়, এটাও কি আমাদের দেখার বিষয়। সেজন্য আমাদের কৃষ্ণাই ভাইরা আজকের আমরা বিষয় নিয়েছি ইখলাস নিয়ত, যে হজ থেকে আমরা এই জিনিস যদি নিয়ে আসতে পারি এবং হজের পূর্বেও এর যে গুরুত্বপূর্ণ একটা নসিহাত এই ইখলাস এবং নিয়ত নিয়ে এটাও যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আল্লাহ পাক চাহে তো আমাদের হজ, আমাদের এই সফর বেকার হবে না। প্রত্যেকটা ব্যাপারে আমাদের কি হবে, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটি সময়ে আমাদের জন্য সওয়াবে জারিয়া হবে এবং আখিরাতের জন্য অনেক বড় একটা নাজাতের ওসিলা হবে। তো রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে কারিম আমরা শুনলাম, তো আমরা যে আমলগুলো করব শুধু পবিত্র হজ ব্রত পালন নয়, এছাড়াও যে আমলগুলো করব প্রত্যেকটি আমলগুলো আমাদের আল্লাহর জন্য হতে হবে। আমি হজে যাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। আমি তাওয়াফ করব কার জন্য? আল্লাহর জন্য। আমি ইহরাম বাঁধব কার জন্য? আল্লাহর জন্য। আমি আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ আমি দরবারে তোমার দরবারে হাজির উপস্থিত অথচ আমার নিয়ত পরিষ্কার নেই, আমার নিয়ত অন্য কিছু, আমার ইখলাসের অবস্থা নড়বড়ে রয়েছে। তাহলে আমি যে আল্লাহ পাকের দরবারে বললাম আল্লাহ আল্লাহ আমি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তো এই যে আমি হাজির বললাম, এই হাজির বলার এটা তো বৃথা চলে গেল। এই হাজির বলার কারণটা কি? এটা আপনাকে অনুধাবন করতে, এখান থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ তাআলার দরবারে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো, তো এটার পিছনে আমার তো কারণ থাকতে হবে। সেজন্য আপনার আমার মনে ইখলাস, আল্লাহ পাকের সন্তুষ্টি জন্য কাজ করা, সেজন্য আপনাকে আমাকে ই করতে হবে। শুরুতে আসুন ইখলাস সম্পর্কে আমরা একটু ব্রিফিং নেই যে ইখলাস আসলে কি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, সরকারি দোয়া আলম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা আল্লাহ তাআলার জন্য ইখলাস সহকারে আমল করো, কেননা আল্লাহ তাআলা সেই আমলগুলোই কবুল করেন যা তার জন্য ইখলাস সহকারে করা হয়ে থাকে। আর তোমরা একথা বলবে না যে এই আমলটি আল্লাহ তাআলার জন্য এবং আত্মীয়তার জন্য। তো তাহলে আমরা কী শিক্ষা পেলাম? আমি যেই আমলই করি না কেন, আমার শিক্ষা হচ্ছে আমার এই আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি থাকতে হবে। মহান রব তাআলা সূরা শুরার 20 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহু আকবার, যে আখিরাতের ফসল চায় আমি তার জন্য তার ফসল বৃদ্ধি করে দিই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু প্রদান করব এবং আখিরাতে তার কোনো অংশ নেই, আল্লাহু আকবার। তাফসিরে নূরুল ইরফানের মধ্যে এই আয়াতটির বিভিন্ন অংশের তাফসির এভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি আখিরাতের ক্ষেত কামনা করে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কামনা করে, লোক দেখানোর জন্য আমল করে না, আমি তার জন্য ক্ষেত বৃদ্ধি করে দিব, অর্থাৎ তাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করব, নেক কাজগুলো তার জন্য সহজ করে দিব, তার আমলের সওয়াব বিনা হিসাবে দান করব। আর যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত চায়, অর্থাৎ কেবল দুনিয়া অর্জনের জন্য নেক আমল করে, ইজ্জত সম্মানের জন্য আলিম হাফিজ হয়, হাজি হয়, কেবল দুনিয়া অর্জনের জন্য নেক আমল করে, গাজী হয়, হাজি হয়, আর তার জন্য আখিরাতের কোনো অংশ নেই, কেন সে আখিরাতের জন্য আমল করেনি, বোঝা গেল যে আল্লাহ সন্তুষ্টিবিহীন আমলকারী সওয়াব থেকে বঞ্চিত হয়। কিন্তু শরীয়তের দৃষ্টিতে তার আমলটি সঠিকই, যেমন লোক দেখানো নামাজ, ফরজ নামাজ দ্বারা ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সওয়াব মিলবে না, এজন্য ফিল আখিরা অর্থাৎ আখিরাতে তার কোনো অংশ নেই বলা হয়েছে। যে মুখলিস হবে, যে ইখলাস নিয়ে আমল করবে, যে ইখলাসের সাথে নামাজ আদায় করবে, যে ইখলাসের সাথে হজ ব্রত পালন করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য করবে। এখন অনেকে বলবে যে আরে হজ করতে যাচ্ছে তো এখানে আল্লাহর জন্যই তো যাচ্ছে, আল্লাহর ঘরের জিয়ারতের জন্য যাচ্ছে, সাফা মারোয়া দৌড়ানোর জন্য যাচ্ছে, আরাফাতের ময়দানে যাচ্ছে। জি, আপনি সঠিকই বলেছেন, এগুলো করার জন্যই যাচ্ছে, কিন্তু ইখলাস আসাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যিনি হজ করতে যাবেন, হজ করতে গিয়ে আপনি দেখবেন সেলফি তো আর আম্বার হয়ে যায়, স্ট্যাটাসের উপরে স্ট্যাটাস আমরা মেরে দেই, কেউ আমরা ওখানে গিয়ে পরিচিতি বাড়াই, কেউ বা এই হজের মৌসুমে গিয়ে ব্যবসায়িক ধান্দায় মধ্যে লেগে যাই, তো আবার কাউকে দেখবেন যে সে চুপচাপ আল্লাহর জন্য ইবাদত করেন, সে ওখানে গিয়েছেন তো নিজের ইবাদত নিয়ে ব্যস্ত, নিজের রিয়াজত নিয়ে ব্যস্ত, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য ব্যস্ত। আবার কিছু মানুষ দেখবেন ঘোরাফেরার জন্য ব্যস্ত, সে ঘুমের মধ্যেই কাটিয়ে দিচ্ছে, অন্যান্য কাজে কাটিয়ে দিচ্ছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যেখানে ইবাদতের জায়গা, যেখানে কান্না করে করে চলার অবস্থা হতে হয়, যেখানে উচিত ছিল যে ক্রন্দন করে করে আল্লাহ পাকের নিকট দোয়া করা, যেখানে নিজের জন্য, ফ্যামিলি বর্গের জন্য, সকলের জন্য দোয়া করা, আর সেখানে যদি কাউকে দেখা যায় সে হাস্যোজ্জ্বল ছবি তুলছে, স্ট্যাটাস দিচ্ছে, তো সেলফি তুলে তুলে বাস নিজের অবস্থান পরিষ্কার করছেন, তো এখানে আপনি কী মিন করতে পারবেন? যদিও আমরা কাউকে, কেউ যদি এভাবে করে তার ডাইরেক্টলি আমি তার উপর আমরা কোনো ই দিতে পারবো না যে সে আসলে আল্লাহর সন্তুষ্টি তার মধ্যে নেই এটা বলতে পারবো না, কিন্তু এটার যে একটা প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, আমি হাজিদের জন্য বলবো যে এটা থেকে আমাদের বোঝা উচিত, শিক্ষা নেওয়া উচিত যে আমাকে ইখলাসের যে ব্যাপারটা আমাকে জানতে হবে যে আমি কোথায় কোন কাজ করব। যখন আপনি আমি এই কাজগুলো করব তখন দেখবেন যে আল্লাহ পাক চাহে তো আপনার ই হয়ে যাবে। আপনি দেখবেন অনেক হাজি হজ করে এসে সেই আগের তার রূপ ধারণ করে, আরে আমি হজ করছি তাতে কি হয়েছে, অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং কি ভুলে গেছি নাকি, এভাবে করে দেখবেন যে মানে এলাকাতে এসে মানুষের সাথে কথাবার্তা বলা, সেই আগের সেই মুখের ভাষা, সেই আগের সেই জমিনের যে আইল রয়েছে সেটা ঠেলা, সেই মানুষের মনে কষ্ট দেয়া, সেই গালিগালাজ এখনও রয়ে গেছে, মানুষকে অন্যায়ভাবে তার হক নষ্ট করা, এতিমদের হক নষ্ট করা, ভাই বোনদের সম্পদ আত্মসাত করা, সেই সকল কাজের মধ্যে আবার লেগে গেছে, তাহলে তার সেই হজ এটাকে আপনি আল্লাহ সন্তুষ্টি কীভাবে বলা যেতে পারে? তো আবার কিছু হাজিদের দেখবেন তার জীবন পরিবর্তন হয়ে যায়, তার সেখান থেকে আসার পরে তার ইবাদত রিয়াজত আল্লাহ আকবার আল্লাহ আকবার, তার চেহারা পরিবর্তন হয়ে যায়, তার আমল আখলাক চেঞ্জ হয়ে যায়, আপনি দেখবেন সমাজের মধ্যে অনেক রয়েছে। তো সেজন্য মুখলিস ব্যক্তি যে হবে, যে ইখলাসের সাথে আমল করবে, যে ইখলাসের সাথে হজ করবে, এখন কেউ আমাকে হাজির সাহেব কেন বলল না, আল হজ কেন লেখা হলো না, নামের আগে হাজির শব্দ কেন লেখা হলো না, তো ভাই এগুলো কি আপনার ইখলাসের আলামত, এগুলো কি আল্লাহ সন্তুষ্টির আলামত? তো হুজুর পাক সাহিবুল্লাহ আল্লাহ পাকের শেষ নবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যদি এমন শক্ত কঙ্করময় ভূমিতে কোনো আমল করে, অর্থাৎ যে ঘরে না কোনো দরজা আছে না বাতি, তবুও তার সেই আমল প্রকাশ হয়ে যাবেই, আর যা হবার তা হয়েই থাকবে। সুনানে আহমদ বিন হাম্বালের হাদিস। তো প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইরাকান নাঈমী রহমতুল্লাহ আলাই এই হাদিস শরীফের ব্যাখ্যায় লিখেছেন যে এই পবিত্র বাণীর উদ্দেশ্য এই যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য ইবাদত করে সওয়াব কেন নষ্ট করছো? তোমার ইখলাস সহকারে নেক আমলগুলো করে নাও, তোমরা ইখলাস সহকারে নামাজ পড়ো, ইখলাস সহকারে রোজা রাখো, ইখলাস সহকারে দান করো, ইখলাস সহকারে সাদাকা করো, ইখলাস সহকারে হজ করো, ইখলাস সহকারে নেক আমলগুলো করো, গোপনে ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাদের নেক আমলগুলো নিজেই লোকদের কাছে জানিয়ে দিবেন, লোকজন তোমাদের নেককার বলে মান্য করবে। বিষয়টি নিতান্তই পরীক্ষিত। কোনো কোনো ব্যক্তি গোপনে তাহাজ্জুদ নামাজ পড়েন, লোকজনও তাকে এমনিতেই তাহাজ্জুদ গুজার বলতে থাকে, তাহাজ্জুদ সহ সকল নেক আমলের নূর চেহারায় ফুটে ওঠে, যা প্রায়শই দেখা যায়। লোকজন হুজুরে গোসে পাক রহমতুল্লাহ আলাই, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সহ অনেক আল্লাহর নেক বান্দাদেরকে ওলি বলে থাকেন, কেননা আল্লাহ তাআলা তাদের দিয়ে বলাচ্ছেন। এটাই হচ্ছে উক্ত পবিত্র বাণীর বাস্তব প্রকাশ। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। আমরা ইখলাস সম্পর্কে জানছিলাম, হজের একটা বড় শিক্ষা ইখলাস। ইখলাসকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, ইখলাস সহকারে পবিত্র হজ আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা ইখলাস সহকারে হজ পালন না করি তাহলে আমাদের জন্য এটা ই হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মধ্যে দেখবেন এই হাজি সাহেবদেরকেও ডাকা হবে, তুমি কি করেছ? আল্লাহ আমি তোমার জন্য হজ করেছি, তুমি মিথ্যা বলছো, আমার জন্য হজ করনি, মানুষ যেন তোমাকে হাজি বলে এজন্য তুমি হজ করেছ, মানুষ যেন আল হজ বলে এজন্য তুমি হজ করেছ। আল্লাহ আকবার। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসবে তাকে অধমুখে জাহান্নামে নিক্ষেপ করো, তখন আপনার আমার কি অবস্থা হবে? এজন্য প্রিয় ইসলামী ভাইরা, আপনাকে আমাকে ইখলাস অনুযায়ী আমাদেরকে হজ ব্রত পালন করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। সেজন্য আপনাকে এই সম্পর্কে স্টাডি করতে হবে, বুঝতে হবে যে আসলে আমি যে হজে যাচ্ছি এটা ইবাদত, এটাকে শিখতে হবে আপনাকে। আপনি কোনো গাইডের, যিনি গাইড করেন, মুআল্লিম আপনি বলে থাকেন, সেই মুআল্লিমের আন্ডারে যাচ্ছেন, সে ঠিক আছে, মুআল্লিম আপনাকে গাইডলাইন দিবে, কিন্তু ব্যক্তিগত অনেক শিক্ষা তো আপনার নিতে হবে এটা, তাই না? আপনি একটা কাজ কখনো করেননি, এই সম্পর্কে আপনার তো বিস্তারিত আপনার অধ্যয়ন করা উচিত। যেমন আমির আলী সুন্নাত আল্লামা ইলিয়াস কাদেরী দামাত বরকাতুল আলিয়া এই হজ্জ উমরার ব্যাপারে কিতাব লিখেছে, রফিকুল হারামাইন, মোটা কিতাব। দেখলে অনেকে মনে করে আরে এত বড় কিতাব, এত বড় কিতাব কি দরকার? আরে ভাই, দরকার রয়েছে, একটা ইসলামের স্তম্ভ, এটা সম্পর্কে আপনাকে ডিটেলস জানতে হবে। আপনি সব জায়গায় যদি শর্টকাট মারেন তাহলে কি অবস্থা হবে, ইবাদতের কি অবস্থা হবে? তো সেজন্য আমি পরামর্শ দিব, রফিকুল হারামাইন কিতাব আপনারা অধ্যয়ন করুন। যিনি হজ করতে যাবেন, হজ উমরা করতে যাবেন, তিনিই করবেন এরকম নয়, অন্যরাও করতে পারেন। অন্যরাও কি এই আমলগুলো করতে পারেন, হজ্জ উমরা কিতাব এগুলো শিখতে পারেন, এই নিয়তে আল্লাহ আমাকে হজ নসিব করো, আমাকে কাবাতুল্লাহ শরীফ জিয়ারত নসিব করো, মক্কা মদিনার জিয়ারত নসিব করো, এই নিয়ত নিয়ে আপনি পড়ুন, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আচ্ছা, মুখলিস কাকে বলে? মানুষ কখন মুখলিস হয়, এ নিয়ে আসলাফে কিরামের কিছু বাণী আমরা শুনতে চাচ্ছি। হযরত সাইয়েদুনা ইয়াহইয়া বিন মুআজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট জিজ্ঞাসা করা হলো যে মানুষ কখন মুখলিস হয়। তিনি বললেন, সে যখন দুধ পানকারী শিশুর ন্যায় হয়ে যায়। দুধ পানকারী কোনো শিশুর প্রশংসা করা হলে তা তার ভালো লাগে না, আর যদি নিন্দাও করা হয় তাও তার খারাপ লাগে না। যেভাবে সে নিজের প্রশংসা ও নিন্দা সম্পর্কে বেপরোয়া থাকে, তেমনইভাবে কোনো মানুষ যখন তার প্রশংসা নিন্দার পরোয়া করে না, তখনই তাকে মুখলিস বলা যাবে। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, এর কাছে কেউ জিজ্ঞাসা করলো মানুষ কীভাবে বুঝতে পারবে যে সে মুখলিস, তো উত্তরে তিনি বললেন, মানুষটি যখন কোনো নেক কাজে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করা সত্ত্বেও এটা কামনা করে যে আমাকে যেন সম্মানিত মনে করা না হয়। আপনি নেক কাজ করলেন, হজ ব্রত পালন করলেন, তো আপনার মধ্যে এমন যদি আসে জুন্নুন মিসরি রহমতুল্লাহর কথার মতো যে আমাকে যেন মানুষ নেক মনে না করে, আমাকে যেন হাজি মনে না করে। আমি মানুষ হাজি বলবে এজন্য আমি হজ করছি না, ই আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হজ করছি। তাহলে আপনি নিজেকে মুখলিস মনে করতে পারেন। কোনো ইমামের নিকট জানতে চাওয়া হলো মুখলিস কে, তিনি বললেন মুখলিস সেই ব্যক্তি যে নিজের নেক আমলগুলো তেমনইভাবে গোপন করে যেমনইভাবে সে খারাপ আমলগুলো গোপন করে। অপর এক বুজুর্গের নিকট জিজ্ঞাসা করা হলো ইখলাসের পরিচয় কি, তিনি জবাব দিলেন তোমার যেন এই কামনাই না থাকে যে লোকে তোমার প্রশংসা করো। হাজি সাহেব আসুন আসুন বসুন বসুন না, এই হাজি সাহেবের জন্য জায়গা করে দাও আপনার মধ্যে। আরে আমি হাজি সাহেব। তো প্রিয় হাজি সাহেবগণ, যারা হজ ব্রত পালন করার জন্য মক্কাতুল মুকাররমায় রয়েছেন, ভবিষ্যতে করবেন, হজ করে আসবেন, সকলের জন্যই, আমাদের সকলের জন্য এই নসিহত যে আমাদেরকে হজ থেকে ইখলাস এটাকে আমাদের নিয়ে আসতে হবে। এখান থেকে এর আগেও ইখলাস নিয়ে যেতে হবে এবং আসার পরেও, হজ করার পরেও ইখলাসকে আমার পুঁজি করতে হবে যে আমার হজ আমি করেছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, বাকি জিন্দগি যেন আমি ইখলাসের সাথে তোমার নেক আমলগুলো আমি করতে পারি। যে কোনো আমল হোক আল্লাহ তুমি আমাকে ইখলাসের দৌলত দান করো। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মদনীয় দর্শক শ্রোতা, তো এই ইখলাসের দৌলত কামনা আমরা করব হজে যাওয়ার পূর্বেও, আমরা এটা নিয়ে আসার প্রত্যেকটা কাজের মধ্যে আমরা এটা নিয়ে আসব এবং হজ থেকে ফেরত এসেও এর প্রতি আমরা খেয়াল রাখব। এ পর্যায়ে আসুন আমরা হাজিদের কিছু ইমান সতেজকারী ঘটনা শ্রবণ করব। আজকের যে ঘটনা আমরা শ্রবণ করব এটি হাদিসে পাক মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বাল ষষ্ঠ খণ্ডের মধ্যে এসেছে, যা সাহাবাই কিরামদের অনন্য একটি আমল ছিল। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির প্রাককালে হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মুসলমানদের প্রতিনিধি হিসেবে মক্কা মুকাররমার অমুসলিমদের সাথে আলোচনা করার জন্য পাঠিয়েছিলেন। কেন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এবছর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবিদেরকে মক্কা শরীফে প্রবেশ করতে দিবে না। মাআযাল্লাহ। হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার হিরেমে গিয়ে পৌঁছান তখন তাকে বলা হলো এই বছর আপনারা হজ করতে পারবেন না। তো মক্কার অমুসলিমরা হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আপনি যেহেতু এখানে এসেই পড়েছেন, তবে ইচ্ছা করলে তাওয়াফ করে নিতে পারেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করা এটা ভালো মনে করলেন না, অশোভন মনে করলেন, এবং তিনি বললেন আমি ততক্ষণ পর্যন্ত কাবা শরীফ তাওয়াফ করব না যতক্ষণ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করে না নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। এখানে আমাদের জন্য অনেক বড় শিক্ষা, সাহাবাই কেরাম থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। তারা আমাদের জন্য আকাশের নক্ষত্র সমতুল্য, এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃতীয় খলিফা, মুসলমানদের খলিফা। তো তৎকালীন সময়ে ইসলামের যে অবস্থান ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া অন্যান্যরা মনে করছিলেন যে হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কী করে নেবেন, তাওয়াফ করে নেবেন, কিন্তু কোরবান হয়ে যান সাহাবাই কেরামদের উপর যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং তার ইজ্জত সম্মানের প্রতি তাদের কতটা ই ছিল। তো এখান থেকে একটা জিনিস আমাদের জন্য শিক্ষা, যে হজের মৌসুমেও প্রত্যেকটা পদে পদে আপনি যখন হাঁটবেন, আপনি যখন চলবেন, আপনি যখন তাওয়াফ করবেন, আপনি এটা মনে করুন আরে এই তাওয়াফ তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, হাজরে আসওয়াদ চুমু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, মিনা মুজদালিফা এখানে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এই কর্মগুলো তিনি করেছেন। সাফা এবং মারওয়া এটাকে কেন আমাদের উপর এই হজ উমরা রোকন করে দেয়া হলো? ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিদর্শন, তার মা এর নিদর্শন আমাদের জন্য এটা রোকন করে দেয়া হয়েছে। একজন নেককার বান্দি, আল্লাহর বান্দি, ওনার জন্য ওলিয়া, ওনার জন্য আমরা এটা তার পদাঙ্ক অনুসরণ করছি, তাই না? তো আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে এই জিনিসগুলো স্মরণ করতে হবে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম, আল্লাহর ওলিগণ আমাদেরকে যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার মধ্যে আমাদেরকে আস্তে আস্তে করে এগোতে হবে, এবং আমাদের ইবাদতগুলো যদি আমরা তাদের মতো করে অনুসরণ করে অনুকরণ করতে পারি তাহলে আমাদের ইবাদতগুলোর মধ্যে ইখলাস নসিব হবে। আমি তাওয়াব করতেছি, ভিতরে একটা কিছু, আরে আরে এখান থেকে আপনি যখন কল্পনায় নিয়ে আসবেন এখান থেকে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করেছে, এই হাজরে আসওয়াদ চুমু দিচ্ছি, এখানে তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন, আমি আরাফাতের ময়দানে যাচ্ছি, আল্লাহু আকবার, সেখানে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে গিয়েছেন, বিদায় হজের ভাষণ দিয়েছেন, এই জায়গাতে বসে এই নিদর্শনগুলো যখন আপনি খুঁজে 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 আপনি দেখে 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 এই কাজগুলো করবেন, তখন ইনশাআল্লাহুল করিম আপনার মধ্যে ভাবাবেগ সৃষ্টি হবে, ইখলাস নসিব হবে, এবং এই হজের মধ্যে প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা এর রহমত প্রাপ্তির মাধ্যম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের আমলগুলো যেন পরিশুদ্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করে দিন, আমাদের ইখলাসের দৌলত নসিব হোক। যারা হাজিগণ হজ করতে গিয়েছেন এবছর, যারা যাবেন আল্লাহ পাক সকলের হজকে কবুল করুন, আমরা যারা যেতে পারিনি, আমরা যারা দূরে আছি, আল্লাহ পাক আমাদেরকেও পবিত্র হজ নসিব করুন, প্রিয় মদিনা জিয়ারাত নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দর্শকদের জন্য একটি পয়গাম দিতে চাই, আর সেই পয়গাম কি? সেই পয়গামটি হচ্ছে আমরা প্রত্যেকটি আমলের মধ্যে ইখলাস নিয়ে আসব, কারোর জন্য আমল নয়, একমাত্র রব তাআলার জন্য আমল, একমাত্র আল্লাহর জন্য আমল, আর কারোর জন্য আমরা আমল করব না। যে কোনো আমল হোক, নেক কাজ হোক, সেই কাজগুলো আমরা কার জন্য করব? মহান রব তাআলার জন্য করব। আজকের অনুষ্ঠান থেকে আমরা এই বিষয়টি শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ইনশাআল্লাহুল করিম ধারাবাহিকভাবে অনুষ্ঠানের মধ্যে হজের বিভিন্ন শিক্ষা নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকুন, দৈনিক এই অনুষ্ঠান দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, মাদানী চ্যানেল নিজে দেখুন, অপরকে নেকির দাওয়াতের মাধ্যমে দেখতে উৎসাহিত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।